মদনী পোজালোচনা, মদনী পোজালোচনা, মদনী পোজালোচনা, মদনী পোজালোচনা।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাত ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله درود پاکر اگنی دو فضیلات وان برکات روئے چھے امیر اہل سنت دامت برکات من علیہ تالیخی تو کتاب ফয়জান সুন্নাত এর 634 নম্বর পৃষ্ঠের মধ্যে তিরমিজি শরীফ থেকে একটি হাদিসে পাক নকল করেছেন। রাসূলুল্লাহ করিম রউফ রহিম হযরতুল নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দুরুদ শরীফ পড়েছে। সাল্লু আলাল হাবিব দূরে এবং কাছে যে যেখানে বেশ অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগত। মাদানী পর্যালোচনাতে একটি বিষয় ভিত্তিক আমরা আলোচনা করে থাকি। আজকের একটি বিষয় আমাদের রয়েছে, আমরা নিয়েছি। আজকের যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমাদের জানা, এর উপর আমল করা খুবই জরুরি। যদি আমরা নাই জানি তাহলে আমরা আমল কিভাবে করব? সেজন্য এ সম্পর্কে জানানোর জন্য, এ সম্পর্কে বোঝানোর জন্য, এর গুরুত্ব তুলে ধরার জন্য আজকের এই বিষয় নিয়ে মোবাইল লিঙ্কিন আমাদের সাথে রয়েছেন, আলোচনা আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয় হচ্ছে গীবত। আমাদের সমাজে এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, আমাদের আড্ডা, আমাদের চায়ের দোকান, আমাদের ঘর, আমাদের মসজিদ, আমাদের স্কুল মাদ্রাসা, এমন করে স্থান নেই যেখানে এই শব্দটি অর্থাৎ গীবত হচ্ছে না। গীবত কাকে বলে, গীবতের প্রকার কি রয়েছে এবং গীবতের ভয়াবহতা কি রয়েছে, গীবতের শাস্তি কি রয়েছে এবং গীবতের কিছু উদাহরণ আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা পেশ করার চেষ্টা করব, যাতে করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে বুঝে আসে যে আদৌ গীবত করা কি। আমরা হয়তো অনেকেই জানি গীবত করা ঠিক না, আসলে আমরা অহরহ যে গীবত করছি, নিজে দেখছিও না, নিজে বুঝছিও না, হয়ে যাচ্ছে আমার থেকে এই গুণা। কিন্তু এর যে গুরুত্ব আমরা কিভাবে বুঝবো যে গীবত করা যাবে না, আজকে অনুষ্ঠান থেকে আমরা এ সম্পর্কিত কিছু বয়ান আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। শুরুতেই আমাদের নুরুদ্দিন ভাইয়ের কাছে যাব। আজকের বিষয় নুরুদ্দিন ভাই, গীবত। শুরুতে আপনি গীবত সম্পর্কে কি বলতে চাচ্ছেন?
আসলে আলতেফানি ভাই, গীবত এটা অনেক মারাত্মক একটা জিনিস যেটাকে ইসলামের মধ্যে হারাম ঘোষণা করা হয়েছে। এটা এতই মারাত্মক যে এটা কবিরা গুনার মধ্যে যেটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এই গীবতের ব্যাপারে আমার আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে 26 পারা সূরা আল হুজরাত এর 12 নং আয়াতে আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কাজুল ইমান থেকে অনুবাদ, আর একে অপরের গীবত করো না। আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন জি হুজরাতের মধ্যে, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ একথা পছন্দ করবে যে সে আপন ভাইয়ের মাংস বক্ষণ করবে? বস্তুত এটা তোমাদের পছন্দনীয় হবে না। আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে এটা ইরশাদ করেছেন, আর অসংখ্য হাদিস শরীফের মধ্যে এসেছে গীবত হারাম হওয়ার বিষয়ে। প্রথমে আমরা জেনে নিই গীবত বিষয়টা কি। ওলামায়ে কেরামগণ রহিমাহুল্লাহ সালাম বলেছেন, মানুষের এমন কোন দোষ ত্রুটি বর্ণনা করা যে গীবত বলা হয় যে দোষ ত্রুটি তার মধ্যে বিদ্যমান রয়েছে।
আচ্ছা,
মনে করেন আমার মধ্যে একটা দোষ বিদ্যমান আছে, এটা বলাটাই এটাই হচ্ছে গীবত।
এটাই গীবত
জি। ওলামায়ে কেরামগণ বলছেন সেই দোষটা তার মধ্যে প্রকাশ্যে থাকুক বা অপ্রকাশ্যে, সেটা তার দুনিয়াবি ক্ষেত্রে কোনো নিয়ামতের ব্যাপারে হোক, তার ব্যক্তিত্ব সম্পন্ন কোনো বিষয়ে হোক,
জি,
তার চরিত্র, সম্পদ, সন্তান সন্ততি এবং তার পরিবার পরিজন, তার চাকর বাকর এবং পোশাক পরিচ্ছদ, ওঠা বসা, হাসি কান্না, এমনকি তার আনন্দ, যে কোনো বিষয়ে মানুষ যখন কোন একটা বিষয় তার মধ্যে বিদ্যমান থাকা কোনো দোষ নিয়ে আলোচনা করবে, সেটাই গীবতের মধ্যে গণ্য হবে। আবার আমরা আমাদের মধ্যে বাপু একটা জিনিস আছে, আমরা শারীরিকভাবে মানুষ যদি একটু অন্ধ হয় তাকে অন্ধ বলে ডাকি, যদি পঙ্গু হয় তাকে পঙ্গু বলে ডাকতেছি, কুজো হলে তাকে কুজো বলে ডাকতেছি, কারো মাথায় চুল নেই তাকে টাকওয়ালা বা টাক সম্পন্ন মানুষ বলে বলতেছি, কেউ বেশি লম্বা হলে লম্বু বলতেছি, লম্বা লোক, কেউ একটু কালো হলে
তাকে কালো বলতেছি,
কালো বলতেছি।
এখানে যে কথাটা আপনি বুঝতে চেয়েছেন,
জি,
যে কারো মধ্যে কোনো দোষ ত্রুটি যদি থাকে,
জি,
সেই দোষ ত্রুটি প্রকাশ করলে,
জি,
তো এটা কি সামনে প্রকাশ করলে না পিছনে প্রকাশ করলে?
যে কোনো ভাবে, সেটা সামনে হোক বা পিছনে হোক, সবসময় এটা গীবত হবে। তবে স্বাভাবিকভাবে আমাদের সমাজে হয় বেশি পিছনে হয়, পিছনের এটাকে গীবত বলা হয়। অনেকে এটা বলতে শোনা যায় বাপু, যে আমি তো ওনার সামনে বলছি না, আমি তো ওনার এটা নাই যেরকম কোনো কিছু বলছি না, আমি যে আছে সেরকম কিছুই বলতেছি, এটা তো ওনার দোষ, আমি বললে সমস্যা কি? আরে ভাই, আপনি যে বলতেছেন এটা দোষ বলেই তো এটা গীবত হয়েছে।
আচ্ছা, আর যদি থাকলে বলা যাবে না,
যাদের
বলার অনুমতি কে দিয়েছে?
কে দিয়েছে
যে কারো দোষ ত্রুটি তার মধ্যে বিদ্যমান রয়েছে, একটা দোষ তার মধ্যে রয়েছে, সেই দোষটা বলে বেড়ানো, মানুষের কাছে বলা, যদিও আমরা তার পিছনেই বলে থাকি, যে মানুষের কাছে বলি অমুক লোকটা এই কাজটা করছে, অমুক লোক এই কাজটা করেছে, অমুক লোক এই কাজটা করেছে, তখন গিয়ে এই কাজটা আপনার এই যে আমলটা সেটা গীবতে পরিগণিত হবে। এক্ষেত্রে দেখা যায় অনেকগুলো উদাহরণ আমরা ইনশাআল্লাহ তাআলা এর মধ্যে দিব, হাদিসে পাকের মধ্যে অনেকগুলো কথা রয়েছে। কালিম মাদানি আমাদের সাথে রয়েছে,
আসসালামু
আলাইকুম।
বিভিন্ন গুণা সম্পর্কে আলোচনা করেছেন, যেমন মিথ্যা বলা, জিনা করা, তো মধ্যে গীবত অন্যতম। আর এই ব্যতিটা আমাদের সমাজে মানে ডে বাই ডে মানে বেড়েই চলছে। আর এই সম্পর্কে হুজ্জাতুল ইসলাম হাজী সাইয়েদুনা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তার বিশ্ববিখ্যাত কিতাব হিয়ালুল উলুমের মধ্যে তৃতীয় খণ্ড 177 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি গীবতের সংজ্ঞা উল্লেখ করেছেন। ইতিমধ্যে আমরা নুরুদ্দিন ভাইয়ের কাছে সংজ্ঞাটা শুনেছি, আর এখানে তিনি একটা শব্দ অ্যাড করেছেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা, যে আপনি আপনার মুসলমান ভাইয়ের আলোচনা এমন শব্দাবলী দ্বারা করবেন যেটা যে যদি সে শুনে সে অপছন্দ করবে, অপছন্দ শব্দটা একটু বাড়িয়েছেন। আর হুজুর আলী সাল্লাম গীবত সম্পর্কে একটি হাদিসও উল্লেখ করেছেন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে রোজা হচ্ছে ঢাল স্বরূপ, যতক্ষণ পর্যন্ত তুমি ছিঁড়ে না ফেলো বা ভেঙে না ফেলো, অর্থাৎ ঢাল স্বরূপ ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ না আমরা ভেঙে না ফেলি। তখন জিজ্ঞাসা করা হবে যে কিভাবে ভাঙা যায়, ঢালকে কিভাবে ভাঙা যায়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ ফরমালেন, যখন কেউ মিথ্যা কথা বলে এবং যখন কেউ গীবত করে তখন সেই ঢালটা ভেঙে যায়।
আচ্ছা,
তারপর অন্যত্র হুজুর আলী সাল্লাম ইরশাদ করেছেন যে রোজা রাখা শুধু ওই কাজকে বলা হয় না যে শুধু না খেয়ে থাকলো বা কেউ পানি পান করে নাই, বরঞ্চ রোজা হচ্ছে অহেতুক কথাবার্তা থেকে বেঁচে থাকা। হাজরাতে সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস নকল করেছেন, তিনি বলেছেন যে একবার হুজুর আলী সাল্লামের সামনে একজন ব্যক্তি বসা ছিল, যখন সে ব্যক্তি চলে গেল তখন সেখানে উপস্থিত একজন ব্যক্তি তার সম্পর্কে সমালোচনা করলো, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি খিলাল করো। তিনি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি জন্য খিলাল করবো, আমি তো কোনো খানা খাইনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমালেন তুমি তার বিবাদ করেছো।
আচ্ছা,
তো এই জন্য উচিত আমাদের বিবাদ থেকে বেঁচে থাকা।
এখানে একটা জিনিস স্পষ্ট আমরা বুঝতে পারলাম নুরুদ্দিন ভাই এবং কালিম ভাইয়ের কথা থেকে, দর্শক শ্রোতা, যে অপছন্দনীয় কথা অর্থাৎ অপছন্দ করবে, আপনি কোনো কথা কারো ব্যাপারে আপনি কোথাও আড্ডা দিচ্ছেন অথবা কোনো মজলিসে বসা রয়েছেন, ওই ব্যক্তিটি এখানে নেই, কিন্তু আপনি তার ব্যাপারে এমন কিছু কথা বলছেন যে কথাগুলো তার সামনে বললেও সে অপছন্দ করত, এটার নাম গীবত।
যদি আমরা একটু লক্ষ্য করি যে আমাদের দোকানের আড্ডা বলেন, ঘরের মধ্যে বলেন, মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র সবাইকে নিয়ে যখন কথা বলি, কে আমাদের গীবত থেকে বাঁচছে? আমাদের মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, মানে ইলমি শখসিয়ত বলেন, আম ইসলামী ভাই বলেন, অর্থাৎ প্রত্যেকটি স্থানে আমাদের মনে হচ্ছে আজকের এই গীবতের ছড়াছড়ি, গীবতের রোগ বেড়ে যাচ্ছে। আর গীবত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার দিয়েছেন, আমাদেরকে হুঁশিয়ারি করেছেন যে গীবত এমন একটি গুনাহ যা নেকিকে এমনভাবে খেয়ে ফেলে, কেমনভাবে খেয়ে ফেলে, যেভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে দেয়, এভাবে করে গীবত তার আমলকে এভাবে ধ্বংস করে দেয়। তো আমরা গীবত তো করছি কিন্তু আমলও করছি। আমাদের আমলের যে একটা নূরানিয়াত যা আমরা কিতাবের মধ্যে পাই, নফল ইবাদত যিনি করবেন, তাহাজ্জুদ গুজার যে করবেন, সে কি হবে? তার চেহারার মধ্যে নূর প্রকাশ পাবে, নামাজের নূর তার চেহারার মধ্যে থাকবে, আল্লাহু আকবার। সে রোজা রাখলে তার চেহারার মধ্যে থেকে, তার এর মধ্যে থেকে এগুলো পাওয়া যাবে। কিন্তু আমরা এই জিনিসগুলো আজকে কেমন যেন আমাদের চেহারা থেকে, আমাদের শরীর থেকে, আমাদের আচার আচরণ থেকে, আমাদের কার্যাবলী থেকে এগুলো আস্তে আস্তে করে উঠে যাচ্ছে। এর কারণ একটাই, হয়তো আমরা ইবাদতও করছি পাশাপাশি গীবতও করছি, যার মাধ্যমে এই হাদিসে পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে গীবত নেকি সমূহকে এভাবে জ্বালিয়ে দেয়, এভাবে ধ্বংস করে দেয়, যেভাবে করে আগুন লাকড়িকে জ্বালিয়ে দেয়।
গীবত আসলে এখানে একটা জিনিস, আমাদের প্রথমে আমরা গুনাহ থেকে বাঁচার আমাদের মনমানসিকতা তখনই হবে যখন আমরা সেটার ধ্বংসলীলা এবং ভয়াবহতা সম্পর্কে আমাদের কিছু জ্ঞান আমরা অর্জন করতে
পারি। অবশ্যই
আসলে একটা হাদিস শরীফ শুনেনি,
জি জি,
সুনানে আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, আমাদের প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, মেরাজের রাতে আমি এমন এক সম্প্রদায়ের নিকট দিয়ে গমন করি যারা তামার নখ দিয়ে নিজেদের চেহারা এবং বক্ষসমূহ আশ্রাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল আলাইহিস সালাম, এরা কারা? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা মানুষের মাংস খেত, অর্থাৎ গীবত করত এবং তাদের মর্যাদা হানি করত। আলফাসানি ভাই আসলে দেখেন, মানুষের মানহানি করা এবং মানুষের গীবত করা কত মারাত্মক গুনাহ হলে আমার নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমার আল্লাহ তাআলা এটা দেখাচ্ছেন। আরেকটা রিওয়ায়েত আমি আপনাদের সামনে পেশ করছি যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভাবে আরেকটি ঘটনা ইরশাদ করেছেন যেটা সুআদুল ঈমান নামক কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। আমার নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, মেরাজের রাতে আমি এমন এক কতিপয় নারী পুরুষদের পাশ দিয়ে গমন করি যারা নিজেদের বুকের সাথে ঝুলন্ত ছিল, অর্থাৎ তাদের বুকের মধ্যে এটা এমন শাস্তি প্রয়োগ করা হচ্ছিল, বুকের মাধ্যমে তারা ঝুলন্ত ছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে জিব্রাইল আলাইহিস সালাম, এরা কারা? আরজ করলেন যে এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা সামনে দোষ ত্রুটি বর্ণনা করত এবং পিছনে কুৎসা রচনা করত।
জি,
তাদের সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা।
জি,
কাজুল ইমান থেকে অনুবাদ, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে মানুষের সামনে বদনামী করে এবং পিছনে নিন্দা করে। তো আমরা জানতে পারলাম কোরআন শরীফের অসংখ্য জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা এই গীবতের ভয়াবহতা সম্পর্কে বর্ণনা করেছেন যাতে আমরা বিরত থাকি, এবং আমার নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম অসংখ্য হাদিস শরীফ আমরা সিহাহিত্তার কিতাবের মধ্যে পাবো, অসংখ্য হাদিস শরীফের মধ্যে পাবো যে গীবতের ভয়াবহতা এবং এটার ধ্বংসলীলা সম্পর্কে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। আসলে বাপু, আমাদের সমাজে আমরা যদি দেখি যে মহিলারাই অধিকাংশ গীবত করে থাকে, যেটা আমরা দেখি আমাদের যাদেরকে আমরা মহিলা ঘরের মহিলা সদস্যরাই বেশি বেশি গীবত করে থাকে, কেননা তারা যখন বসে তখন নিজেদের কথার চেয়ে মানুষের কথা বেশি বলে।
আচ্ছা আচ্ছা, গীবতের ব্যাপারে বলা হয়েছে ওলামায়ে কেরাম ফরমান যে আজ পর্যন্ত এই গীবতের ব্যাপারে এত বড় কিতাব আর রচিত হয়নি।
তো মুফতি আহমদ এরফান নুঈমি রহমতুল্লাহি তাআলাই বলেন যে এটা মিরাতের মধ্যে, আবার মুফতি আহমদ এরফান নুঈমি রহমতুল্লাহি বলেন যে এই জিনিসটা থেকে আমরা বুঝতে পারি, অর্থাৎ যে হাদিস শরীফগুলো পূর্বে বর্ণিত হয়েছে যে অসংখ্য নারী পুরুষ তাদের বুকের সাথে ঝুলন্ত আছে জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে জ্বলছে, তো তাদের এই জিনিসটা থেকে মুফতি সাহেব বলতেছেন যে এখান থেকে বোঝা যাচ্ছে অধিকাংশ যে গীবত করার যেটা কার্যকারিতা এবং তাদের যেটা আমল সেটা মহিলাদের থেকেই বেশি হয়। আপনি দেখবেন আলফাসানি ভাই, আমাদের ঘরের মা বোনরা যখন কথা বলা শুরু করে তখন তাদের মধ্যে এটা চলে আসে, মানুষের বদনাম করা, অমুকের ছেলে এমন হয়েছে, অমুকের ছেলে তেমন হয়েছে, শুধু দোষগুলোই বর্ণনা করে। কোনোদিন এটা বলতে খুব কমই শোনা যায় যার মধ্যে ধর্মীয় মন মানসিকতা বসে গিয়েছে এবং যে বুঝতে শুরু করেছে যে আমি কার বদনাম করতেছি, আমি এগুলো কোনো প্রয়োজনই নেই আমার, আমি যদি ওই জায়গায় দূরশ্রী করি অনেক ভালো, কিন্তু দেখা যায় সবসময় অন্যের পরনিন্দা করার মধ্যে আমরা লেগে আছি।
আসলে মেন কথা হচ্ছে যে কথাগুলো, এমন কিছু কথা রয়েছে যেগুলো মানুষের কাছে বলা যায় বলা যায় না। আসলে মানুষ তো সেই যার মধ্যে জ্ঞান বুদ্ধি এবং কোথায় কোন কথা বলতে হবে সে জিনিস সে বুঝতে পারে এবং ভালোভাবে উপলব্ধি করতে পারে। যে জিনিসটা আমাদের মাঝে খুব কম রয়েছে, বিশেষ করে স্থায়ী বন্ধের কথা আপনি বললেন যে ঘরের মধ্যে বাইরের মধ্যে যখনই দুজন মহিলা একত্রিত হলে, তিনজন মহিলা একত্রিত হলে, কয়েকজন মহিলা একত্রিত হলে যে একটা মানে বাজারের মতো গুনগুন গুনগুন শব্দ হয় এবং ওখানে এমন কিছু কথা, নিজের স্বামীর কথা, নিজের ননদের কথা, নিজের শাশুড়ির কথা, এই শ্বশুর বাড়ির কথা, নিজের বাবার বাড়ির কথা, এই দোষ তার দোষ মানে সেই দোষ, অর্থাৎ নিজেকে ওখানে এমন একটা ভাব প্রকাশ করা হয়, এমন ভাবে একটা ই করা হয়, সে বুঝতেই পারে না যে আমি গুনাহা করছি।
জি,
আমি কি করছি, গুনাহা করছি, আমি গীবত করছি, এই জিনিসগুলো তার উপলব্ধির মধ্যেই নাই, মানে সে বুঝতেও পারে না আজকের আমাদের সমাজ এমন হয়ে গিয়েছে। পক্ষান্তরে এই জিনিসগুলো এখন বিভিন্ন আড্ডাতে, বন্ধু বান্ধবের আড্ডা বলেন, আপনার চার পাঁচজন ইসলামী ভাই একত্রিত হলে ওখানেও কিছু কথা যখন উঠে যায়, কোনো কথা উঠলে মহিলারা হলে তো এমনি উঠে যায় কথা, আর পুরুষ হলে মানে কেউ উঠালে তখন শুরু হয়ে যায় এই সেই
ফাইনাসি, এটা কখন হলো,
কখন হলো,
কিভাবে হলো,
কিভাবে হলো,
কখন থেকে শুরু হলো, এভাবে বলে এটাকে আরো জমানো হয়।
আচ্ছা, অমুকের মেয়ে এই কাজটা করেছে, হ্যাঁ অমুকের ছেলে এই কাজটা করেছে, আরে এরকমই তো, এভাবে আমরা বলে বেরিয়ে থাকি। আসলে মানুষের দোষ অন্বেষণ করা এটা আদৌ ঠিক না। গীবতের আপনার আলোচনা আমরা শুনছি, কালিমের কাছে আবারও যাবো, কিছু মাদানি উপস্থাপন করবো।
আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা শুনছিলাম আমাদের নুরুদ্দিন ভাই এবং আলফিসানি বাপুর কাছে। তো আমি বলতে চাইবো কিছুটা, যদি আমরা একটু উদাহরণস্বরূপ যদি আমাদের মাদানী চ্যানেলের দর্শক বিন্দুদেরকে যদি বুঝিয়ে দিই, তবে তাদের জন্য বোঝাটা সুবিধা হয়ে যাবে যে কোন কথাগুলো বললে গীবত হয়ে যায়।
আচ্ছা, কিছু আপনি উদাহরণ দিতে চাচ্ছেন?
জি হ্যাঁ, হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়েদুনা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার বিশ্ববিখ্যাত কিতাব ইহয়া উল উলুমের মধ্যে কিছুটা গীবতের মিসাল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। যেমন একজন ব্যক্তি গীবত করবে, তার কি কি সম্পর্কে গীবত করতে পারে, হয়তো বা তার দৈহিক সম্পর্কে গীবত করবে, দেহ সম্পর্কে গীবত করবে, শারীরিক আলোচনা করবে, বা তার চোখ সম্পর্কে আলোচনা করবে, বা তার বংশ পরিচয় সম্পর্কে আলোচনা করবে, অথবা তার কাপড় সম্পর্কে আলোচনা করবে, যেমন
তার ঘর সম্পর্কে, তার গাড়ি সম্পর্কে, তার বাহন সম্পর্কে,
তার স্ত্রী সম্পর্কে, যে কোনো বিষয় হতে পারে, মানে সে যদি শুনে সে কষ্ট পাবে মনে। যেমন চোখ সম্পর্কে যদি বলছে যে তার চোখটা টেরা, সে শুনে কষ্ট পাবে, বা ব্যক্তিটা হচ্ছে খুব খাটো মিশাল দিতে, বা ব্যক্তিটা হচ্ছে খুব লম্বা, বা তার কাপড়টা খুব নোংরা। সাইয়েদুনা ঈসা আলাইহিসসালাম তার হাওয়ারিগণের সাথে যাচ্ছিলেন, হেঁটে দেখলেন যে একটা মৃত কুকুর পড়ে আছে রাস্তায়। তখন হাওয়ারিগণ বললেন যে কি নোংরা মানে গন্ধ আসছে। ঈসা আলাইহিসসালাম এটা শোনার পর তিনি কিন্তু তার গন্ধ সম্পর্কে কিছু বলেন নাই, বরঞ্চ বলেছেন যে দেখলেন যে কুকুরের মাঝে মানে তার কোনটা গুণাবলী বিদ্যমান রয়েছে, কোনটা গুণ রয়েছে। তিনি দেখলেন যে কুকুরের দাঁত খোলা ছিল, তিনি বললেন যে দেখো কুকুরের দাঁতটা কত পরিষ্কার, কত সুন্দর চমকাচ্ছে।
এভাবে করে মানে শিক্ষা দিতেন আল্লাহ আকবার। আসলে আপনি যে কথা বললেন, মানুষ গীবতের কিছু রুদিন ভাই যে বিভিন্ন পদ্ধতিতে গীবত করে।
জি,
কেউ মুখে গীবত করে, কেউ ইশারা ইঙ্গিতে গীবত করে, কেউ হেসে হেসে গীবত করে, আবার কেউ হাত পা নাক ঠোঁট জিহ্বা চোখ বুরু কপালের মাধ্যমে গীবত করে থাকে। অন্তরে মাঝেও গীবত করার একটা মানে ই পাওয়া যায়। তো এই যে আপনার এখন দর্শকরা বলবে, অনেকে এটাও বলতে শোনা যায়, ভাই আমি কি গীবত করছি নাকি, আমি তো সত্য কথাই বলছি ভাই।
জি জি জি,
এটা তার মধ্যে আছে তো,
বেশি বলতে শোনা যায়।
এখন এখানে মানে খুব আশ্চর্যের ব্যাপার, মুফতি আহমদের খান নাঈমী রহমতুল্লাহ আলাই এখানে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদেরকে মানে শিক্ষা দেওয়ার জন্য, যে এটা অর্থাৎ একটা নাজায়েজকে, একটা মানে হারামকে হালাল বলছি, এখানে যদি জেনে শুনে কেউ যদি করে তাহলে তার ইমান বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমাদেরকে বুঝতে হবে দর্শক শ্রোতা যে আমরা কি করছি, কি কথা বলছি, একজন চিন্তা ভাবনা করে আমাদের কথা বলতে হবে। কেউ বলে দিল ভাই একটা ভুল ভুল কেন করছো, এখন আমরা নিজেকে মানে উত্তম বানানোর জন্য, আমি নিজেকে বড় বানানোর জন্য, আমি নিজেকে মানে সাধু করার জন্য, নিজেকে শুদ্ধ করার জন্য আমি তার কথার উপর তো কথা তো বলে দিলাম, সে চুপ হয়ে গেল, কিন্তু আপনার আমার যখন ইন্তেকাল হয়ে যাবে তখন এই কথাগুলোর প্রতি আপনাকে জবাবদিহি অবশ্যই করতে হবে, সেটা আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনি কি করছেন না করছেন। আমি একজন মৌলানা সাহেব বলে দিল, হুজুর বলে দিল, মাদানী চ্যানেলের মাধ্যমে এখন হয়তো অনেকে শুনছে, অনেকে ভাল লাগছে, অনেকে আরে কি বলতেছে, একজনের কথা আমি মানে জানি, আমি বলবো না, বলবেন এই গীবত হতে পারে আপনার ঘরের মধ্যে। আমি কিছু উদাহরণ দিচ্ছি এই মুহূর্তে, শুনেন কান দিয়ে। স্ত্রী তার স্বামীর গীবত করলো, স্বামী তার স্ত্রীর অগোচরে স্ত্রী বাবার বাড়ি গিয়েছে, এখন এই মুহূর্তে স্ত্রীও কাছে নাই, এখন এই শুরু হলো ঘরের মধ্যে তাকে নিয়ে সমালোচনা। এমন কথা যা স্ত্রীর সামনে বললে স্ত্রী মনে কষ্ট পেত, তাহলে নিশ্চয়ই এটা গীবত। স্ত্রী তার বাবার বাড়িতে গিয়েছে, এখন সেই বাবার বাড়ি বসে তার মায়ের সাথে, তার বোনের সাথে, তার ভাইয়ের সাথে, তার ভাবিদের সাথে, যে তার শ্বশুর বাড়ির লোকজনের ব্যাপারে যে কথাবার্তা বলছে, শাশুড়ি এমন, ননদ এমন, স্বামী এমন, তো আমার সাথে এরকম করছে, এরকম করছে, এই যে জিনিসগুলো আপনি মনে করেন কি, এই জিনিসগুলো যদি আপনার শাশুড়ির সামনে আপনি বলেন, আপনার স্বামীর সামনে যদি বলেন, তাহলে তারা কি কষ্ট পাবে কিনা? নিশ্চয়ই কষ্ট পাবে। আমি দর্শকদেরকে প্রশ্ন করছি, অবশ্যই নিশ্চয়ই কষ্ট পাবে, যদি কষ্ট পায়, যদি অপছন্দ করে, তাহলে এটাই কি গীবত? আর গীবত হচ্ছে কবিরা গুনাহ, নিজের আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা, এটা আমাদের বুঝতে হবে। আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়া তার বিশ্ববিখ্যাত এই কিতাব গীবতের দংশলীলা, গীবতের দংশলীলার মধ্যে লিখেছেন যে সন্তানের গীবত করি আমরা, কিভাবে গীবত করি, আরে এ শুধু প্রসাব করেই দেয়, এটা দোষ,
বদমেজাজি,
বদমেজাজি,
সারা রাত কান্না করে,
সারা রাত কান্না করে, আমাকে খুব কষ্ট দেয়, এই যে মানে ছোট বাচ্চা তার গীবত করছি আমরা, এগুলো গীবতের সমপর্যায়ে পড়ে থাকে। তো সেজন্য আমাদেরকে ছোট ছোট বিষয় সম্পর্কে বুঝতে হবে। সবচেয়ে একটা বড় বিষয় হচ্ছে কলিম ভাই, নুরুদ্দিন ভাই, সেটা হচ্ছে আমরা কত অধপতনে চলে গিয়েছি। একটা তো হচ্ছে জীবিত মানুষের গীবত করা, আমি আপনার গীবত করেছি, আমি নুরুদ্দিন ভাই মাফ করে দেন, আমি আপনার গীবত করেছি, আপনি মাফ করে দিলেন, অথবা আমার সম্পর্কে আপনি কি বুঝে গেলেন কি অবস্থা না। আরেকটা জিনিস হচ্ছে কোন ব্যক্তি ইন্তেকাল হয়ে গেল, কোন ব্যক্তি ইন্তেকাল হয়ে গেল, এই ইন্তেকাল হয়ে যাওয়া ব্যক্তির গীবত করছি,
এটা বড় মারাত্মক বলা হয়েছে,
মারাত্মক বলা হয়েছে,
জি জি জি, ওলামায়ে কেরাম এটা সম্পর্কে অনেক আলোচনা করেছেন। একটা বলা হচ্ছে যে জীবিত মানুষদের থেকে ক্ষমা চেয়ে নেওয়ার একটা সুযোগ থাকে, কিন্তু মৃত ব্যক্তি ওনার থেকে কিভাবে ক্ষমা চাইবেন? আল্লাহ না করে পুনরায় যদি কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে অভিযোগ করে যে মাওলা সে আমার গীবত করেছে, তার ফয়সালা করা হোক, তাহলে কোথায় যাব? বাপু এখানে একটা হাদিস শরীফ আমি যোগ করতে চাই।
জি অবশ্যই,
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গীবত ও চুগলখুরি ইমানকে এমনই ভাবে কেটে দেয় যেভাবে করাত গাছকে কেটে দেয়। কত মারাত্মক একটা কথা, যেটা আমাদের সবার মনের কান দিয়ে শুনে আল্লাহ তাআলার দরবারে তওবা করা
দরকার।
আরেকটা এখানে হাদিস শরীফ এসেছে যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এবং এক বুজুর্গ রহমতুল্লাহ এটা বর্ণনা করেছেন যে হযরত সাইয়্যিদুনা হাতেম আসাম রহমতুল্লাহ তাআলা বর্ণনা করেন যে গীবতকারী কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে বানরের আকৃতিতে রূপান্তরিত হয়ে যাবে।
আল্লাহ,
একজন মানুষ আশরাফুল মাখলুকাত, আমাদের এত সুন্দর অবয়ব, গীবতের কারণে বানরের আকৃতিতে কোথায় যাবে? জাহান্নামের মধ্যে যাবে। কত মারাত্মক কথা, এটা আমাদের একটু চিন্তা করা দরকার। এখন আমার সামনে মনে করেন কে গীবত করতেছে, আমি কিন্তু তাকে বানা দিচ্ছি না,
আমি শুনছি,
আমি শুনছি, আরো সেটাকে আরো ইন্টারেস্ট নিচ্ছি, যে আরো তাই নাকি এটা ওটা বলে। ওলামায়ে কিরাম বলছেন যে আপনার এটা তাকে বাঁধা প্রদান করা দরকার, যেভাবে সাইয়্যিদুনা মূসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম আল্লাহ তাআলার দরবারে এটা আরজি পেশ করলেন, হে মাওলা, যে ব্যক্তি ভালো কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করে তার কি
প্রতিদান,
তার কি প্রতিদান রয়েছে? তখন আমার আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে আমি তার প্রতিটি বাক্যের বিনিময়ে এক বছরের ইবাদতের সওয়াব দান করব।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
আমার সামনে কেউ গীবত করছে, আমি যদি তাকে বান্দা প্রদান করি আমার সামর্থ্য থাকা অবস্থায়, তখন আমি তাকে যত বাক্যের মাধ্যমে যত শব্দের মাধ্যমে আমি তাকে বাধা প্রদান করবো গীবত থেকে, তত বেশি আমার আমলনামার মধ্যে স্বভাব বাড়তে
থাকবে।
এখন আমরা কি করি, ওটা বাধা প্রদান করি না। আচ্ছা, একটা হচ্ছে যে আমার সাধ্যের মধ্যে থাকে, আমি আপনাকে মনে করেন আপনি একটা কথা তুললেন, আমি আপনাকে বারণ করলে আপনি হয়তো থেমে যাবেন, কিন্তু অনেক সময় দেখা যায় বড় জনেরা গীবত করতেছে, মনে করেন বাবা কারো গীবত করতেছে বা বড় ভাই কারো গীবত করতেছে, তো ওই ক্ষেত্রে আমি বাধা প্রদান করার অনেক সময় ক্ষমতা রাখি না, তখন কি করব। তো ওলামা ইকরাম বিভিন্ন পদ্ধতি বর্ণনা করেছেন, তোর মধ্যে একটা পদ্ধতি হচ্ছে আপনি অমনোযোগী হয়ে যান। আপনি বসেছেন, আপনার সামনে গীবত করা হচ্ছে, আপনি একটু অমনোযোগী হয়ে যান, একটু ঘড়ি দেখেন যে আমার সময় কম, অথবা যার গীবত করা হচ্ছে তার আপনি কোন একটা প্রশংসা ঢুকিয়ে দিলেন, করে দিলেন যে আচ্ছা আলফেসানি ভাই সম্পর্কে এরকম বলতেছেন, আরে না মাশাআল্লাহ উনি তো জামাত সহকারে নামাজ আদায় করেন, আচ্ছা তাই নাকি উনি এরকম করেছেন, না না ভাই উনি নিশ্চয়ই কোনো সমস্যার মধ্যে আছেন, না হয়তো আমি তো জানি উনি মানুষের সাথে হেসে হেসে কথা বলেন।
আপনি এটা বললেন এখন মানে কথা মনে করাই দিলেন, এটা হচ্ছে গিয়ে সমাজের মধ্যে দেখবেন মসজিদে বসে, মসজিদে কোন এক মুসল্লি তিনি হয়তো আজকের নামাজে আসতে পারেন নাই,
আচ্ছা
অথবা বললেন যে অমুককে আজকে দেখছি না, আরে ফজরের নামাজে সে আসে নাকি ফজরের নামাজে,
আচ্ছা
সে নামাজ পড়ে নাকি,
আচ্ছা
আরে তার কথা বলিও না, শুধু নামাজের কথা বলতে 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 আমি তো অস্থির হয়ে গেলাম, নামাজ পড়তেই আসে না।
জি,
এই যে মানে গীবতের একটা রাস্তা মসজিদে বসে,
মসজিদ
যেখানে আল্লাহ তাআলার ঘর সেখানে বসে আমি ওই ব্যক্তির গীবত করছি, যে নামাজ পড়তে আসছে না সে অবশ্যই গুনাহ করছে, কিন্তু আমাকে অনুমতি দেওয়া হয় না যে তাকে এটা বলার জন্য। এভাবে করে আমরা মসজিদে বসে, ঘরের মধ্যে বসে, এই যে আমি কতগুলো উদাহরণ দিলাম, বিশেষ করে আমরা মুখে যে এগুলো বলি ইশারায় কিছু গীবত করি আমরা,
যে
ইশারার মাধ্যমে, ইশারায় কিভাবে গীবত, হ্যাঁ চোখ দিয়ে এমনে এমনে দেখিয়ে দেই, তো এই যে জিনিসগুলো আপনি যে ইশারা দিলেন কাউকে, ই করে দিলেন কাউকে, দেখিয়ে দিলেন কাউকে, ইশারা দিলেন, তো এই দেখাটা যদি সে দেখে যে আমাকে নিয়ে সে এভাবে একটু মানে ইশারা দিয়েছে, তাহলে সে কি এটা পছন্দ করবে, অথবা আপনাকে নিয়ে যিনি ইশারা দিলেন আপনাকে নিয়ে কেউ যদি ইশারা এরকম দেয় আপনি কি এটা পছন্দ করবেন, নিশ্চয়ই আপনাদের কৌতূহল জাগবে আমাকে নিয়ে এরকম কেন করলো, তো নিশ্চয়ই এটা ওলামায়ে কেরাম বলেন এটা ইশারার মাধ্যমে গীবত। লিখে লিখে আমরা অনেক সময় গীবত করি SMS এর মাধ্যমে, এখন তো হোয়াটসঅ্যাপ ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আমরা SMS করি, টুইটার রয়েছে, বিভিন্ন ভাবে মেইল রয়েছে, এইসব দিয়ে আমরা একে অপরের দোষ বর্ণনা করি। স্বামী বিদেশে রয়েছে, স্ত্রী এদিকে চালাচ্ছে, অথবা ছেলে বিদেশে রয়েছে, মা অথবা বোন অথবা ভাই SMS করছে, বিদেশে না থাক ঢাকা কেউ কেউ গ্রামে এভাবে করে বলছে, মোবাইল ফোনের মাধ্যমে গীবত হচ্ছে, SMS এর মাধ্যমে গীবত হচ্ছে, লিখনের এখন তো মানে চিঠি এখন লেখা হচ্ছে না, এখন SMS ফোন অথবা চ্যাট করা, ভিডিও কল চলে এসেছে, অনেক প্রযুক্তি আমাদের মাঝে এসেছে, প্রযুক্তি যত বাড়ছে, আগে তো আপনার হয়তো মাসে একটা চিঠি পাঠাতো এর মধ্যে কিছু গীবত লিখে দিত, কিন্তু এখন অহরহ মানে যখনই কল হচ্ছে যখনই কথা হচ্ছে দিনে কয়েকবার মানে এরকম হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই রোগ থেকে বাঁচাক। আমি দর্শকদের বলতে চাচ্ছি যে আলিমের গীবত করা অথবা আলিমকে হ্যায় প্রতিপন্ন করা, যদি আপনি এই ওলামাকে ওলামাদেরকে বলা হয়েছে আম্বিয়ে কিরাম আলাইহিসসালামের ওয়ারিস উত্তরসূরি বলা হয়েছে, এনাদের ব্যাপারে যদি আপনি এমন কথা বলে দিলেন অথবা ইলমি দ্বীনের ব্যাপারে আপনার মানে একটা নিম্ন ধারণা মানে ভালো ধারণা নেই, তাকে তুচ্ছতা ছিল্ল মনে করে আপনি কিছু বলে দিলেন, তাহলে এটা হতে পারে, মুফতি আহমদ খান নাইমি বলেছেন এটা কুফুরি পর্যায়ে চলে যেতে পারে, আমিনুল হুসাইন মাদানী মুজাহিদ অনেকবার বলেছেন এই কথা, তো এই জন্য আমাদের প্রত্যেকটা কথাই ভেবে চিনতে বলা উচিত, কোনটা গীবত হচ্ছে কোনটা চুগলখুরি হচ্ছে, চুগলখুরি আলাদা আর একটা সাবজেক্ট,
জি
এক একটা কিন্তু এগুলো মৌলিকতার একটা মানে ই, তো কারো গাড়ি দেখলাম এখন এই গাড়ি নিয়ে ভাই তার গাড়ি আমার কি বলার দরকার, কেউ জামা বানালো দেখো কত শর্ট জামা বানালো, কাপড় কি ছিল না এত টাইট ফিট জামা বানালো, এটা কাপড়ে শর্ট পরে গেছিল মনে হয় এই যে মানে অবস্থা, তারপরে আপনার ঘর বানালো কেউ, এখন সেই ঘরকে নিয়েও কি শুরু হয়ে যায় ত্রুটি বিচ্ছুতি, এত টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে কেউ ঘর বানালো, এখন আপনি যদি এই ঘর নিয়ে একটা মন্তব্য করেন তা দিলে অবশ্যই কষ্ট আসবে, এটা স্বাভাবিক ব্যাপার, আপনি আমি এই কাজগুলো এই কথাগুলো আমরা কেন বলছি এগুলো গীবত হচ্ছে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি একটা খুব সুন্দর কথা বলেছেন যে আগের দিনে গীবত যিনি করতেন তার মুখ থেকে গন্ধ আসত, দুর্গন্ধ বের হতো, দুর্গন্ধ বের হতো, এখনো কি বের হয় না, এখনো বের হয়,
কিন্তু আমাদের আমরা পাচ্ছি না, আগে দুর্গন্ধ পাওয়া যেত, এখন দুর্গন্ধ পাচ্ছি না। এর কারণ কি? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ ইরশাদ ফরমান যে উনি একটা উদাহরণ দিয়েছেন যে ম্যাথরের উদাহরণ, যে ম্যাথর যারা মানে ময়লা আবর্জনা পরিষ্কার করে, ওই ময়লা আবর্জনা পরিষ্কার তারা মুখে কিন্তু মাস্ক লাগায় না, এমনি যে খোলা নাকি ই করে, তাদের কিন্তু একটা কষ্ট হয় না, তাদের গন্ধ অনুভব হয় না, দুর্গন্ধ অনুভব হয় না। কিন্তু একজন সাধারণ মানুষ, আমরা যদি ওখান থেকে হেঁটে যাই অথবা দূর থেকেও আমরা গন্ধ পাই যে ওখানে কিছু একটা হচ্ছে, আমাদের কষ্ট হয়।
অবশ্যই
এর কারণ উনি বলেছেন যে উনি এটা মানে সহ্য করতে 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 কাজটা করতে 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 অভ্যস্ত হয়ে গিয়েছে, তার নাকে এখন আর দুর্গন্ধ লাগে না। তেমনই ভাবে গীবতের আধিক্য এত হয়েছে এত হয়েছে এত হয়েছে যার দরুন এই গন্ধ আমাদের মাঝে আর
অনুভব হয় না,
অনুভব হয় না। এজন্য আমাদের উচিত হচ্ছে এই গীবত থেকে বেঁচে থাকা, গীবত না করা, কারণ গীবত করলে আল্লাহ আকবার, তাহলে আমাদের জাহান্নামের মধ্যে বানর হিসেবে যেতে হবে, জাহান্নামে আমাদেরকে যেতে হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপন মৃত ভাইয়ের গোস্ত বহন করা, এটা চারটিখানি কথা নয়।
হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা,
গীবত হচ্ছে জিনার চেয়ে নিকৃষ্টতম একটা কথা। এই যে হাদিস শরীফ অকালে এমনি বললেন কতবার একটা কথা, আমাদের সমাজে কেউ জিনা করে, ব্যভিচারি করে, তাহলে আমরা তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব এলাকা থেকে, মানে বের করে দিব, এত বড় খারাপ কাজ করলে। কিন্তু তার চেয়ে বড় গুণা হচ্ছে কি? গীবত। সেটা আমরা অহরহ করে
দিচ্ছি। এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলাই উনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলেন, দেখুন আমাদের বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহুল মুবিন কি চমৎকার ভাবে ওনাদের ফ্যামিলির সদস্যদেরকে ওনারা প্রশিক্ষণ দিতেন, মাদানী প্রশিক্ষণ যেটা আমরা দাওয়াত ইসলামের পরিবেশায় বলে থাকি। উনি তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য উঠলেন, ওনার সাথে ওনার ছেলে উঠল, উঠে দুজন তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। আদায় করার পর যখন একটু আরাম করার জন্য যাচ্ছেন, ফজরের সময় এখন অনেক বাকি আছে, একটু বিশ্রাম করার জন্য যাচ্ছেন, তখন ছেলে বলে উঠল, আব্বাজান এলাকার মানুষ কতই অলস, আল্লাহ তাআলার কোনো ভয় নাই তাদের মধ্যে, যে তারা তাহাজ্জুদের সময় শুয়ে আছে। তখন ওই বুজুর্গ রহমতুল্লাহ বললেন, বাবা তুমি এই কথাটা বলার চেয়েও তুমি যদি বিছানার মধ্যে ঘুমিয়ে থাকতে এটা অনেক উত্তম ছিল, কেননা তুমি নফল নামাজ এটা আদায় করার জন্য উঠেছো, এটার সওয়াবের চেয়ে তুমি এখন আরো বড় গুণা করে ফেলেছো, তুমি এটা থেকে তওবা করো, কেননা এই তাহাজ্জুদের নামাজ নফল নামাজ এটা না পড়লেও কি গুণাগার হবে না, কিন্তু তুমি যে কথাটা বলেছো তাদেরকে এই আল্লাহর ভয় নাই বা তারা অলস হয়ে গিয়েছে এটার কারণে তুমি অনেক বড় একটা গুনাহের ভাগীদার হয়েছে, তো আজ থেকে তুমি তওবা করো, ভবিষ্যতে এরকম কথা যাতে আমি তোমার কাছ থেকে না শুনি। তো বাপু দেখেন, আসলে আমরা আমাদের পরিবারের সদস্যদের কিন্তু এরকম প্রশিক্ষণ হচ্ছে না, আমরা ছোটকালে হয়তো অনেকের বদনাম করেছি, গীবত করেছি, কিন্তু আমাদের মা বাবার পক্ষ থেকে যদি ছোটকাল থেকে আমাদেরকে এরকম বারণ করা হতো যে বাবা এটা বলিও না, কারো কোনো এটা বলার দরকার নেই, বদনাম করার দরকার নেই, যেভাবে আমার আমির আহলে সুন্নাত দামত বরকাত মুল আলিয়া বলেন যে আমরা সবাই সবসময় এই দুষ্টাকার আপনার, এই দুষ্টাক বা আপনার, তো বাবা বলছেন যে আসলে একটা আঙ্গুল দিছি আমি কার প্রতি, আপনার প্রতি, আর তিনটা আঙ্গুল আপনাকে অটোমেটিকলি নিজেকে সংশোধন করো। আমি কেন মানুষের দোষ ত্রুটি খুঁজতে যাব, আমাকে নিজেকে দেখা দরকার, সংশোধন করা দরকার। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা এই মাদানী পর্যালোচনা অনুষ্ঠানের মাধ্যমে নিয়োগ করি যে ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ মানুষের গীবত করবো না, ইনশাআল্লাহ
করবো না, শুনবো না,
ইনশাআল্লাহ।
মানে দাওয়াত ইসলামের এটা একটা
একটা স্লোগান,
আলহামদুলিল্লাহ, গীবত করবো না, শুনবো না, আমরা কারো গীবত করিও না। আমি আলোচনা দামত বরকাতুল আলিয়া এনার কথা হচ্ছে যে আমরা কারো গীবত করি না
ইনশাআল্লাহ,
কোনো ব্যক্তি কোনো সংগঠন কারো আমরা গীবত করবো না, নিজের আমল নিজে করবো।
আপনি কোনো মজলিসে যাচ্ছেন তখন যদি এটা পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, যে ব্যক্তি এটা পড়বে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন যে ওই আসরের মধ্যে ওই মজলিসের মধ্যে লোকদেরকে গীবত করা থেকে বাঁচিয়ে রাখবে। আর মনে করেন অনেক সময় আমরা আসর থেকে চলে যাই, তো আমরা টেনশনে থাকি, এখন তো আমি যাচ্ছি, হয়তো এতক্ষণ অন্য মানুষকে নিয়ে গীবত করা হয়েছে, এখন হয়তো আমাকে নিয়ে শুরু হবে, অথবা আল্লাহর বন্দারা কেন গুনাহগার হবে। এই জিনিসগুলো চিন্তা করে কোনো ব্যক্তি যদি তার আসর থেকে উঠে যাওয়ার সময় এটা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, তাহলে আমার আল্লাহ তাআলা, এটা একটা হাদিস শরীফ, মানে এটা উলামায়ে কিরাম বর্ণনা করেছেন, এটা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া ওনার কিতাবের মধ্যে এটা এনেছেন যে আল্লাহ তাআলা একজন ফেরেশতার মাধ্যমে ওই আসরে যারা অবশিষ্ট লোক রয়েছে তাদেরকে
ওই বন্দার গীবত করা থেকে আল্লাহ তাআলা হিফাজত করবে।
সুবহানাল্লাহ।
আসুন মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা নিয়ত করে নি আমাদের প্রত্যেকেই এটা যে কোন আসরে বসা হয়, যেমন যে কোন আড্ডার মধ্যে বসা হয়, যে কোন একটা ধর্মীয় অনুষ্ঠান বলেন, যে কোনো অনুষ্ঠান আমরা বসি, তখন আমরা যদি এটা পড়ে নিই, বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এটা পড়ে নিই, ওটার সময় এটা পড়ে নিই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত থেকে হিফাজত করবেন।
সুন্দর কথা বলেছেন, খুব সুন্দর একটা চিকিৎসা আপনি ব্যবস্থাপত দিয়েছেন মাশাআল্লাহ। আসলে গীবতের ব্যাপারে আমাদের জানা রয়েছে যে গীবত হারাম, কিন্তু এর যে কত ভয়াবহতা এটা আমরা অনেকেই জানি না। আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রজনীতে এক সম্প্রদায়ের কাছ থেকে যাচ্ছিলেন, তো দেখলেন যে নিজেদের চেহারাগুলো, কিছু মানুষ নিজেদের চেহারা এবং বক্ষগুলোকে তামা নখ দ্বারা আঁচড়াচ্ছিল। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিসাল্লামকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন যে এনা হচ্ছে মানুষের গীবত করত। তো এই যে গীবতের শাস্তি, তামার নখ দ্বারা নিজের চেহারা এবং নিজের বক্ষকে আচড়ানো, এটা কত বড় কষ্টকর একটা ব্যাপার, এটা আমরা নিজেই অনুধাবন করি নিজেরাই। দর্শক শ্রোতা, আজকে অনুষ্ঠানের বিষয় গীবত। আসলে দর্শক শ্রোতা, যে জবানের হেফাজত, এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, তোমরা আমাকে দুটি জিনিসের নিরাপত্তা দাও, তোমাদের জান্নাতের নিরাপত্তা আমি দিব।
সুবহানাল্লাহ।
একটি হচ্ছে জবান, আরেকটি হচ্ছে লজ্জা। জবানের হেফাজত আমাদের করতে হবে, এই জবান থেকে গীবত হয় বেশি।
জবান শরীফ বাপু মান সমাতা না যায়, যে যে চুপ রইল সেই মুক্তি পেল,
মুক্তি পেল। কিন্তু আমরা চুপ থাকতে পারি না। আপনি মনে করেন ঢাকা ফেজাবাদ থেকে কেউ গাবতলী যাবে, লোকাল বাস, গরমের দিন, রৌদ্র প্রচুর, বাসের ভিতরে না ফ্যান আছে না কিছু আছে, পুরো সিট বুকিং, কিছু মানুষ রড ধরে দাঁড়ানো আছে, এখন ওখান থেকে কথা শুরু করেছে, সামনে আরেকজনে ধরেছে, আবার পিছনে আরেকজনে, পুরো বাস এমন মাছের বাজার শুরু করে দিয়েছে, মানে এমন অবস্থা। এর সমালোচনা, তার সমালোচনা, অমুকের সমালোচনা, অমুকে এটা করেছে, ভাই এটা কেন করলো, মানে এভাবে করে, অর্থাৎ এত কষ্টের মধ্যেও তারা প্রশান্তি খোঁজ করে গুনাহের মধ্যে। এখানে যদি সে নেকির কাজ করত, জিকির করত, দুরুদে পাক পাঠ করত, তাহলে কতই সওয়াব হতো। কিন্তু আজকে আমরা নিজের জবানকে কোথায় ব্যবহার করছি, গীবতের মাধ্যমে নিজের জবানকে ব্যবহার করছি, মানে ঘন্টার উপর ঘন্টা মোবাইলে আলাপ করছি, ঘন্টার উপর ঘন্টা আড্ডায় রয়েছি, ঘন্টার উপর ঘন্টা আমরা এমন কোনো কাজ দিয়ে ব্যস্ত রইলাম, ওখানে গীবত হচ্ছে। তো মনে রাখবেন দর্শক শ্রোতা, আমাদের প্রত্যেকটা চলা ফেরা, কাজ, উঠা বসা, এগুলো গীবত থেকে মানে বাঁচানো উচিত, গীবত না করা উচিত। গীবত করলে আমাদের ধ্বংস অনিবার্য, গীবত করলে আমাদের আমলগুলো বিনষ্ট হয়ে যায়। আর গীবত হচ্ছে, যেটা আমরা আগেও শুনেছি, জেনার চেয়ে নিকৃষ্টতম গুণা। গীবত আমাদের আমলকে এভাবে জ্বালিয়ে দেয়, যেভাবে করে আগুন লাকড়িকে জ্বালিয়ে দেয়। এজন্য গীবত থেকে বাঁচা উচিত। না আমরা নিজেদের ঘরের মধ্যে কারো গীবত করব, না বাইরে গীবত করব। এর চেয়ে উপায় হচ্ছে চুপ থাকা, একদম মুখের কুফলে মধ্যে, অর্থাৎ মুখের তালা লাগানো, চুপ থাকা, ভালো কথা বলবো কারো, মানে যদি আপনার যেটা গালিম ভাই বললেন যে কিছু দোষ থাকলে কিছু গুণও থাকে, আমরা গুণটা নিয়ে আলোচনা করি, গুণ আলোচনা করি, তারপর আমরা মানুষের গীবত না করি। কেউ একটা কাজ করে ফেললো, এটা আমি মানুষের কাছে কখন বলবো, মানে অস্থির হয়ে যায়। ঈসা আলাইহিসসালামের ঘটনা মনে হয়, যে কোনো ব্যক্তিকে চুরি করতে দেখলেন, তো বললেন যে তুমি চুরি করেছো, তো ওই ব্যক্তি বললেন না আমি চুরি করিনি, তখন সাথে সাথে ঈসা আলাইহিসসালাম বললেন চোখ আমাকে ধোকা দিয়েছে। তো এই যে তাদের মানে আমাদেরকে, আমাদের এ থেকে কি শিক্ষা অর্জন করছি আমরা, কেউ কোনো একটা কাজ করে ফেললো, আমরা তার কথাটা গিয়ে মানে মানুষের কাছে কখন বলবো, এই কথাটা আস্তে আস্তে করে, কেউ একটা খারাপ কাজ করেই ফেলেছে, কারো মেয়ে একটা খারাপ কাজ করে ফেলেছে, কারো কোনো ছেলে একটা খারাপ কাজ করে ফেলেছে, আমরা কি করি এটাকে, এখন প্রচার প্রসার করবো কিভাবে, কি করবো সেই কাজে ব্যস্ত। এখন তো আরেক ধাপ আগানো, সেটা হচ্ছে মানে সোশ্যাল মিডিয়া, এখন আমাদের প্রযুক্তি চলে এসেছে, এখন তো ভিডিও করে অথবা ভয়েস রেকর্ড করে যেভাবে এটা ভাইরাল করে দেয়।
জি বাপু, আসলে এটা হচ্ছে একটা কারণ, যে দোষ গোপন করার যে ফজিলত, যে মর্যাদা ইসলাম বর্ণনা করেছে, সেটা থেকে আমরা অনেক দূরে, সেটা জানি না। আমরা জানি এখন হাই ফাই লেভেলের এডুকেটেড পার্সন হয়ে বিভিন্ন বড় বড় বইগুলা যেগুলো দুনিয়াবী মনীষীরা লিখেছে এগুলো পড়ে ফেলেছি, কিন্তু কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কত চমৎকার আমাদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন, এগুলো স্টাডি করার আমাদের সময় নেই, করি না বলে আমরা অপূর্ণাঙ্গ থেকে যাচ্ছি। যেমন মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস শরীফ রয়েছে যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশাত করেছেন, মান সাতারা আইবান ফিদ দুনিয়া সাতারাল্লাহু উয়ুবান ফিল আখিরাহ। এটার অর্থ হচ্ছে মান সাতারা আইবান ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কোন বন্দার একটা দোষ গোপন করবে, সাতারাল্লাহু উয়ুবান ফিল আখিরাহ, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার অসংখ্য এরকম দোষ গোপন করবে। একজন আল্লাহর বন্দা তাকে আমি ফাঁস করে, নাজেহাল করে, তাকে দুর্বল করে, তাকে অপমানিত করে, আমার কোন এরকম ফায়দা বুঝার চেষ্টা করে, এটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি।
সবচেয়ে বড় জিনিস হচ্ছে নুরুদ্দিন ভাই
জি,
যে আপনি আজকের যার গীবত করছেন
জি,
আপনারও মানুষ কি করবে, গীবত
করার সম্ভাবনা রয়েছে।
একজন বুজুর্গ ব্যক্তি রহমতুল্লাহ তাআলা আলাইহি মানে নিজেকে গীবত থেকে বাঁচানোর জন্য চমৎকার একটা সুন্দর কথা বলেছেন, যে আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে গীবত করলে নিজের নেকিটা তার কাছে চলে যায়। তিনি বলেছেন যদি গীবত করতে হয় আমি আমার মায়ের গীবত করবো, কেন আমার নেকি পাওয়ার যোগ্যতা সব আমার মা, কারণ তিনি আমাকে জন্ম দিয়েছেন শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য, এমন না তিনি বলছেন যে আমি মায়ের গীবত করবো বোঝানোর জন্য।
আসলে এটা কত বড় একটা কথা যে আমরা যারা গীবত করছি তার গুণাগুলো আমার কাছে চলে আসছে, নেকিগুলো মানে তার মানে তার উপকারই করছেন।
আসলে বাপু দেখেন,
মিষ্টি পাঠাই দিতেন না বুজুগানের দিন, মিষ্টি পর তার কাছে মিষ্টি পাঠাই দিতেন যে আমার গীবত করেছো।
আসলে বাপু দেখেন, আমি আপনার গীবত করছি মনে করেন, আল্লাহ না করুক, আল্লাহ আমাদেরকে হিফাজত করুক,
আমিন।
আচ্ছা কিয়ামতের ময়দানে আমি দাঁড়িয়ে থাকলাম, আপনি বিনা হিসেবে চলে গেলেন, এখন আমি আপনার গীবত করে ফেঁসে গেলাম, লস না?
অবশ্যই।
হযরত সাইয়েদুনা ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি প্রতিদিন ওনার ঘরের কর্মচারীদেরকে নিয়ে বসতেন, বসে এভাবে ওয়াদা নিতেন কিয়ামতের ময়দানে তোমাদের মধ্যে যেই প্রথমে আল্লাহ তাআলার দরবার থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে একটু আমার সাথে ওয়াদা করো যেন আমাকেও সাথে নিয়ে চলে। নিজের ঘরের কর্মচারী চাকর বাকরদেরকে নিয়ে এই ওয়াদা করাচ্ছেন যে যেকি আল্লাহ তাআলার ভয়ে কত বেশি ভীত রাখতেন এবং মানুষকে কত বেশি মূল্যায়ন করতেন। ঘরের চাকর বাকরদেরকে বলতেন যদি তো আমাদের মধ্যে কেউ প্রথমে কোথায় যায় জান্নাতে যায় আমাকে একটু সাথে নিয়ে যায়, কত বেশি বিনম্রতা।
সম্পর্কে ইমাম আজম রহমতুল্লাহ তাআলা বলেছেন যে তার সহবতে যদি আমি
দুই বছর
না থাকতাম
আমি ইমাম আজম হতে পারতাম না। হাই 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 হাই। তো ইমাম জাফর সাদেক যদি আল্লাহ তাআলা আসলে এটা আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, কাউকে হালকে মনে করার কিছু নাই, আমি যার গীবত করছি মনে করেন সে আমার কোনো ক্ষতি করেছে, এখন সবাই বলবে বাপু গীবত হয় কাদের জানেন, আপনার সাথে কারো শত্রুতা আপনি তার রাত দিন গীবতের মধ্যে লেগে থাকেন,
কারো যদি হিংসা কারো কাউকে হিংসা করি আমরা,
কোন ছেলে আমি যাওয়ার সময় সালাম দেয় নাই তার ভাইকে, এই ছেলেটা বিয়াদব, এই ছেলেটা এমন, ওই ছেলেটা এমন, কোন মনে করেন অন্য কারো মেয়ে যার সাথে আমার শত্রুতা রয়েছে, পারিবারিক শত্রুতা বা সামাজিক শত্রুতা, তাকে নিয়ে আমি পিছনে লাগতেছি, এই এগুলোর কারণে বর্তমান সমাজে দেখা যাচ্ছে যে আমরা সেও করতেছে ওও করতেছে। মিজা হলে সোনার দামাত বরকাতুল আলিয়া বলেন যখন আমি যুবক ছিলাম তখন অনেক ধর্মীয় মানুষের কাছে গিয়েছি, কিন্তু তাদের মধ্যে আমি অনেক কিছু এরকম কিছু দেখেছি যার কারণে আমি হঠাৎ এটা আমি আপসেট হয়ে যেতাম, মস্তির হয়ে যেতাম, হায় আল্লাহ তো এই দোষটা থেকে কে বেঁচে আছে। তখন আমার আমির আলহ ওই দিন বলতেছেন যে আমার একটা সান্ত্বনা আসতো যে আমার আলা হজরত তো ভালো ছিল, আমার আলা হজরত রহমতুল্লাহি তাআলা তো শুনেছি কখনো গীবত করে। আজকে যে বুখারী শরীফ সবাই বুখারী শরীফ করে, যে বুখারী শরীফ যিনি রচনা করেছে ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা ওনার জীবনে কোনোদিন গীবত করেননি,
যে
ইমাম বুখারী রহমতুল্লাহ কোনোদিন জীবনে গীবত করেননি। জি
জি।
এখন ওই বুখারী শরীফ নিয়ে আমরা অনেকেই এটাকে নিয়ে দোয়া করছি, দাওয়াত পড়ছি, অনেক কিছু করছি, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ যে মেসেজ আমাদের জন্য দিয়ে গিয়েছেন যে জীবনে গীবত করেন নাই, একটু আমাদের ওইদিকেও চিন্তা করা দরকার, আমরাও নিয়োগ করা দরকার যে ইনশাল্লাহ আমরাও কখনো ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলার অনুসরণার্থে বুখারী শরীফকে সম্মান করার নিয়তে ইনশাল্লাহ আজাবাজান আমরা গীবত করব না ইনশাল্লাহ আজাবাজান।
বাইহাকি শরীফে হাদিস শরীফ যে এক সময়ের কথা, দুজন রোজাদার যখন আসরের নামাজ হতে অবসর গ্রহণ করলেন তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন তোমরা দুজন ওযু করো, নামাজ পুনরায় আদায় করো আর রোজা পূর্ণ করো এবং আগামী দিন ওই রোজার কাজা আদায় করবে। তখন তারা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ কি জন্য হলো? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন তোমরা অমুকের গীবত করেছো, আচ্ছা, এখানে যে কথাগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন এবং শিক্ষা দিয়েছেন, এগুলো থেকে বোঝা যায় যে আমরা যে ইবাদত করছি, নামাজ পড়ছি, এগুলো মানে ওই যে ধ্বংস হয়ে যায় যে সেটার দিকে একটা ইঙ্গিত যে গীবত করলে এগুলো অ্যাকচুয়াল ভাবে আমাদের কাছে নেকি থাকে না। এজন্য গীবত থেকে আমাদের বাঁচা উচিত। বিশেষ করে খাজানা ইরফান শরীফের মধ্যে একটি হাদিস শরীফ নকল হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিহাদের জন্য রওনা হতেন বা সফর করতেন তখন দুজন সম্পদশালীর সাথে একজন নিঃস্ব মুসলমানকে অর্থাৎ গরিব মুসলমানকে দিয়ে দিতেন। আছে না যে যারা বেশি বড় লোক ছিল তৎকালীন আমলে যারা টাকাওয়ালা ছিল, পয়সাওয়ালা ছিল, তাদের সাথে দুজনের সাথে একজন গরিব দিতেন যাতে তাদের খিদমত হয়ে যায় এবং তারা তাকে পানাহার করাবে, মানে একটু খিদমত করবে, একটু পানাহার এনে দিবে, ই করবে। কেননা যারা একটু টাকাওয়ালা থাকে, পয়সাওয়ালা থাকে, তারা একটু খিদমত নিজেদের চায় যে মানে কষ্ট করতে চায় না। এজন্য ওই দুজন
ধনী ব্যক্তির
সাথে
একজন
গরিব ব্যক্তি দিয়ে দিতেন, এভাবে প্রত্যেকের কাজ চলতে থাকবে। এরূপ একবার হযরত সাইয়েদুনা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই ব্যক্তির সাথে দেয়া হয়েছে।
আচ্ছা,
একদিন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে গিয়েছিলেন, তাই খাবার তৈরি করতে পারলেন না। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার তৈরি করতে পারলেন না, তখন এই ব্যক্তিদের তাকে খাবার সংগ্রহ করার জন্য বারগায় রিসালাতে পাঠালেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঠালেন খাবার মানে ই করার জন্য। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বাবুরচিখানার যিনি প্রধান ছিলেন সাইয়েদুনা উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তার কাছে খাবার শেষ হয়ে গিয়েছিল, খাবার শেষ, অতএব তিনি বললেন আমার কাছে কিছুই নেই। যখন সাইয়েদুনা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ওই যে দুজন সাথী ছিলেন
সম্পদশালী
বললেন যে খাবার পাওয়া যায়নি, তখন তারা বললেন যে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃপণতা করেছেন। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন তখন আল্লাহু আকবার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অদৃশ্য সংবাদ দিয়ে বললেন যে আমি তোমাদের মুখে গোস্তের রং দেখতে পাচ্ছি, তোমরা গীবত করেছো এবং যে মুসলমানের গীবত করলো সে মুসলমানের গোস্ত খেলো। তো এই যে অবস্থা হয়েছে যে একে অপরের গীবত না করা, কেউ কি একথা পছন্দ করবে? কেউ পছন্দ করবে না যে সে আপন মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করবে, এটা তোমাদের নিকট পছন্দনীয় হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং বলেছেন গীবত যাতে আমরা না করি। আসলে গীবত আমাদের থেকে হয়ে যায়, গীবত আমরা করেই বেড়াই, গীবত না করতে চাইলেও মানে এখন এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে আমরা গীবত না করতে চাইলেও গীবত কেমন যেন হয়ে যায়। আমাদের সমাজের মধ্যে পরিবেশ পরিস্থিতি এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, যেটা আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে একটা ঘর পুত্র পিতার গীবত করছে। কিভাবে? আমার বাবা আমার জন্য কিছু রেখে যায়নি।
আচ্ছা, হ্যাঁ বলতেছে এখন
রেখে যায়নি,
জি।
আচ্ছা, এই কথাটা বাবা ইন্তেকালও করেছেন। আচ্ছা, যদি বাবা জীবিত থাকতেন আর কোন সন্তান যদি তার বাবাকে এই কথা বলে, বাবা কষ্ট পাবে কিনা?
অবশ্যই পাবে।
হ্যাঁ, কষ্ট পাবে না? নিশ্চয়ই কষ্ট পাবে। তো এই কথা অর্থাৎ আপনি মানুষকে বলছেন, অথবা কোন স্বামী তার স্ত্রীর কথা মানুষকে বলছে, অথবা স্ত্রী তার স্বামীর কথা, তার স্বামীর ঘরের কথা অন্য কাউকে বলছে, নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, তারা আমার তো মানে নিজের লোক, নিজের মানে স্বামী, নিজের সংসার, নিজের সন্তান, নিজের পিতা, নিজের পুত্র, নিজের মা, নিজের বাবা, সকল কিছু আত্মীয় স্বজন, সিলায় রহম বলা হয় এদেরকে, এদের কথা আমি অন্যকে বলে গীবত করছি, এটা নিজের থুতু উপরে দিকে ফেললাম, নিজের মুখেই পড়লো।
আপনি বলছেন যে দেখা যায় যে পরিবারের মধ্যে সন্তান তার বাবার গীবত করছে,
জি,
অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাবা সম্পর্কে কি বলেছেন? যে একবার একজন ব্যক্তি এসেছিল যে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আমার সম্পদ কেড়ে নিতে চায়, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আনতা ওয়া মালুকা লিআবিক, তুমি এবং তোমার মাল তোমার বাবারই।
আচ্ছা,
আর আমরা দেখা যায় আমার বাবার গীবত করছি।
আচ্ছা জি, কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ শফিউল্লাহ, চট্টগ্রাম থেকে বলছিলাম আমি। আমার কথা হচ্ছে, কেউ যদি আমি দেখতেছি যে চুরি করতেছে আমার সামনে, হ্যাঁ, তো আমি এই জিনিসটাকে বলতে পারবো না, এটা কি গীবত হয় নাকি? এরা দিনের পর দিন চুরি করতেছে, এই জিনিসটাকে মুখ দিতে সরতে থাকবো না আমি আমার কর্তৃপক্ষকে জানাবো, ঠিক আছে? এই জিনিসটা কি আমার মানে গীবত করা হয় না জানানোর দরকার? এই জিনিসটাই বলে দিতে।
গীবতের কিছু জায়েজ দিকও আছে, কিন্তু আমরা নাজায়েজ দিক আলোচনা করছি। কেননা এমন একটা অবস্থা হয়ে গেছে, আমরা যদি জায়েজ দিকটা আলোচনা করি তাহলে মানুষ কিয়াস করা শুরু করে দেয়, আরে আমি তো জায়েজ গিবতই করছি, কিন্তু কোনটা জায়েজ কোনটা না জায়েজ আমরা এটা বলতে পারবো না। এটা মুফতি সাহেব কি করবে,
এটা ইনশাআল্লাহ ভবিষ্যতে কোন অনুষ্ঠানে আমরা এটা নিয়ে আলোচনা করব।
জায়েজ কিছু পদ্ধতি আছে এবং জায়েজ দিক আছে, আমরা এই মুহূর্তে চুপই থাকি এবং যদি দেখি যে এটা হয়ে গেছে তাহলে আমরা কোনো মুফতি সাহেবের কাছ থেকে জেনে নিই, কিন্তু জায়েজ দিকটা আমরা এই মুহূর্তে আলোচনা করছি না। এজন্য যে যদি জায়েজ দিক আলোচনা করা হয় তাহলে অনেকে এটাকে কি করে কিয়াস করে নেয়,
জি
ভাই এটা এরকম তাহলে এটা
মিস ইউজ করে।
যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, জায়েজ দিক যেটা,
জি
যেমন আপনার কোন দোকানদার সে ওজনে কম দেয়, এটা মানে প্রমাণিত হয়েছে অনেক ভাবে, এখন তার থেকে প্রতারণা থেকে বাঁচানোর জন্য এই জিনিসটা মানুষকে বলাটা এটা গিবত, এর পর্যায়ে পড়ে না। এভাবে করে আরো কিছু আপনার উদাহরণ রয়েছে,
আপনার ভাই ব্যবসা করছে বা আপনার ভাই কারোর সাথে এই পার্টনারশিপে ব্যবসা করছে আর আপনি জানেন যে সেই ব্যক্তিটা কি ধোকাবাজ, সে ধোকাবাজি করবে আপনার ভাইয়ের সাথে, আপনার ভাইয়ের ব্যবসার ক্ষতি করতে পারে, আপনি তো আপনার ভাইকে বোঝাতে পারেন যে না তার সাথে ব্যবসা করবে না, এটা একটা জায়েজ দিক।
এখন এই জায়েজ দিক তো অনেকগুলো আছে, এখন আপনি বলেন আমি বলে দিলাম, এখন কি করবে মানুষ জানেন, এটা জায়েজ সুরাত বানিয়ে সে এটাকে কেয়াস করে হাওয়া ভাই জেনে না জেনে বলে দিবে, অর্থাৎ এটাকে একটা পুঁজি নিয়ে, যে এটা জায়েজ দিক পুঁজি নিয়ে সে তাকে কি করে, অর্থাৎ আমরা তো জানি না যে কোনটা জায়েজ না না জায়েজ, এটাকে
প্রথমত আগে এলেম অর্জন করতে হবে,
এলেম অর্জন করতে হবে গীবত সম্পর্কে, স্টাডি করতে হবে গীবত সম্পর্কে, জানতে হবে বুঝতে হবে, আর আমাদেরকে অবশ্যই গীবত থেকে বাঁচতে হবে। জায়েজ দিকটা আমরা এটা পরেই দেখি, কিন্তু না জায়েজ দিক তো বেশি, আমরা যেগুলো করছি আজকের সমাজের মধ্যে সেটা তো অনেক বেশি। আপনি আমাদের দর্শক যদি বললেন এরকম হয়তো ঘটনা একটা কি দুইটা হতে পারে, এজন্য আমাদের উচিত গীবত থেকে বাঁচা, গীবত আমরা করব না, হোক ঘর হোক বাহির গীবতের আরো কিছু আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, এক কথায় কিছু গীবতের উদাহরণ দিয়ে দিব যাতে করে অনুষ্ঠানের সময় শেষের পর্যায়ে রয়েছি আমরা। আমির আলহসান জামাত বরকাতুল আলিয়া কিছু গীবতের উদাহরণ দিয়েছেন। আচ্ছা, কথাবার্তার মধ্যে অনেকে বলে লম্বা করে কথা, কথা বাড়িয়ে বলে, শেয়ানা চালাকি করে, আমাকে বোকা বানাচ্ছিল, আমাকে বোকা ভাবছিল, বেশি কথা বলে, বাচাল অপচয় করে, চালবাজি করে, ঢং করে, নিজেকে বড় মনে করে, জাদু করে, বেয়াদব চরিত্রহীন, মুখ খারাপ, অপরিজনীয় কথা বলে, আরে এ এমনই, নিজেকে বুদ্ধিমান মনে করে, তার উচ্চারণ সঠিক নেই, অত্যাচারী, বোনের শাশুড়ি অত্যাচার করে, চোর, বিশ্বাসঘাতক, ঘুষখোর, ঝগড়াটে ফেসাতে মূল, অজ্ঞ, বোকা, অশিক্ষিত, বেশি খানা খায়, বিনামূল্যে খেতে চায়, মানে বিনামূল্যে খেতে অভ্যস্ত,
ফ্রি খেতে চায়,
ফ্রি খেতে চায়, আরে একে কি দাওয়াত দেওয়ার লাগে নাকি,
ফ্রি চলে আসবে,
এত এমনি চলে আসবে, মানে আমাদের সমাজে এমন এমন কথা বলে ধান্দাবাজি করে ভোটে দিতেছে, শকুন নেই, অকৃতজ্ঞ, এই ব্যক্তি অনেক লোক মারিয়েছে, গুন্ডা, শুকনো মেজাজের, মদ্যপায়ী, ব্যভিচারী, সমকামী, কিশোর বালকদের সাথে বন্ধুত্ব করে, তার মুখ থেকে দুর্গন্ধ আসে, যে কোনো কথাতে কান দেয়, তামাশাবাস, ফিল্ম নাটক দেখে, গান বাজনা শুনে, কাজে ফাঁকি দেয়, অলস, ধীরগতি, বদমেজাজ, অধৈর্য, পড়ায় দুর্বল, এভাবে করে ওয়াদা খেলাপি, চুগলখোর, অর্থাৎ মানে বেশি রাগ করে, এরপরে আপনার পোশাক নিয়ে, তার পোশাকের ডিজাইন কোনো কাজেরই নয়, তার কাপড় ঢংসারা হয়ে থাকে, তার কাপড় ময়লা হয়ে থাকে, মনে হচ্ছে সে বড় ভাইয়ের কাপড় পরে নি, যে আমাদের সমাজে অ্যাভেলেবেল
দিলে
একটু বড় কাপড় দিলে ডেলা পরলে কিরে বড় ভাইয়ের কাপড় পরলি নাকি, এ তো বড় ভাইয়ের কাপড় পরে,
জি জি।
আচ্ছা, বাহনের গীবত, তার গাড়ি ধাক্কা দিলে চলে, তার গাড়ি নাকি গাদার গাড়ি, ধীরগতি সম্পন্ন, তার গাড়ি অনেক পুরনো মডেলে। আচ্ছা, ঘরের গীবত, তার ঘর, কারখানা, দোকান, হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, তার গোসলখানা এগুলো ময়লা ছিল, সে তার নিজের ঘর দোকান রং করায় না, মানে এই যে অবস্থাগুলো, ইবাদতের মধ্যে গীবত, ফজরের নামাজে ঘুম থেকে কোথায় উঠে, নামাজ তাড়াতাড়ি পড়ে, আচ্ছা তার সঠিক উচ্চারণের মানে ঠিক নাই, ঠিক কোথায়, শুদ্ধই হয় না, বেনামাজি, রমজান রোজা কোথায় রাখে, জাকাত আদায় করে না, চাঁদা খয়রাত দেয়াতে কৃপণতা করে, আরে এর কাছে যাচ্ছ, একই কখনো দান খয়রাত করছে নাকি।
বাবু, এখানে একটা হাদিস অ্যাড করতে চাইবো,
জি,
যে এগুলো হচ্ছে আপনি যেগুলো উদাহরণ পেশ করছেন এগুলো মানে একজনের মাঝে এই দোষগুলো আছে
আছে
আর তার অনুপস্থিতিতে সে ব্যক্তি বয়ান করছে,
জি,
বিধায় একটা গীবত হচ্ছে,
জি,
কিন্তু কোন ব্যক্তির মাঝে সেই দোষটা নাই, আপনি যদি গিয়ে বলেন তখন কি অবস্থা হবে? আপনি ভালো জানেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে একজন ব্যক্তির দোষ অন্যের কাছে এমন ভাবে বর্ণনা করা যে সে শুনলে কষ্ট পাবে, এটা হচ্ছে গীবত। আর তার মাঝে যদি সেই দোষটা যদি না থাকে সেটা হচ্ছে বহতান, সেটা হচ্ছে কি? অপবাদ।
আল্লাহ তাআলা আমাদেরকে এ সকল কাজ থেকে বাঁচিয়ে রাখুক। কিছু উদাহরণ, অল্প করে উদাহরণ পেশ করলাম, এরকম অসংখ্য উদাহরণ যা আমাদের সমাজের মধ্যে রয়েছে।
আমি ১৮০০ উদাহরণ পেশ করেছেন,
১৮০০ উদাহরণ চিন্তা বাইরে, ১৮০০ উদাহরণ যদি আমরা পড়ি এবং এর উপর যদি আমল করতে পারি, যেগুলো আমরা করবো না ইনশাআল্লাহ। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা নিয়ত করি, আজকের অনুষ্ঠান থেকে আমরা যারাই দেখতে পাচ্ছি পাকা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা গীবত করবো না শুনবো না
ইনশাআল্লাহ,
আমরা গীবত করবো না শুনবো না
ইনশাআল্লাহ,
আমরা গীবত করবো না শুনবো না
ইনশাআল্লাহ।
যদি আমরা মানুষ মানুষ মধ্যে ভুল হতেই পারে, যদি হয়েও যায় আল্লাহ তাআলা নিকট তওবা করে নিব, এবং যার গীবত করেছি তার থেকে আমরা মাফ চেয়ে নিব, তার থেকে মাফ চেয়ে নিব। যদি সে ইন্তেকাল হয়ে গেছে এরকম যদি পাওয়া যায় তাহলে তার মাগফিরাতের দোয়া করবো ইনশাআল্লাহ, তার জন্য দোয়া করতে থাকবো। আল্লাহ তাআলা মাফ করনেওয়ালা, আল্লাহ তাআলা বাঁচানেওয়ালা, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, সেই দোয়াই করবো। এভাবে করে আমরা নিজেরা বাঁচি ইনশাআল্লাহ লাভবানই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। মাদানীর দর্শকবৃন্দ, অনুষ্ঠান মাদানী পর্যালোচনা আজকের এই পর্যন্তই। আগামী অনুষ্ঠানে অন্য কোনো একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো, ততক্ষণ সঙ্গেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
মাদানী পর্যালোচনা, মাদানী পর্যালোচনা, মদনী পর্যালোচনা, মদনী পর্যালোচনা।